বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৯:৩০। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
সদ্য সমাপ্ত ২০১৮-১৯ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১% বেশি।
রয়েছে আমির খসরুর রিপোর্ট।
এবছরের প্রথম ৬ মাসে ৩৯৯ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৬ জন মারা গেছে ধর্ষণের পরে।
রয়েছে কলকাতার সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
সারা ভারত জুড়ে ব্যাংকের ঋণ খেলাপ, দুর্নীতি ও অন্যান্য অপরাধ দমনে অভিযানে নেমেছে সিবিআই।
তবে প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। অনেকগুলো সপ্তাহ পার হয়ে এখন বেশ কয়েক সপ্তাহের ক্ষুব্ধ মারকুটে সড়ক প্রতিবাদ বিক্ষোভের পর হংকংয়ের নেত্রী ক্যারি ল্যাম বলছেন যে আইনটিতে বিচারার্থে চীনের মূল ভূখণ্ডে প্রত্যর্পণের বিধান করা হয়েছিল, সে আইনটি এখন খতম হল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এহানো সিদ্ধান্তের কথা ঘোষণা করে সংকট কবলিত ক্যারি ল্যাম স্বীকার করেন যে সরকারের আন্তরিকতা নিয়ে বা সরকার বিধান পরিষদে আবার ওই প্রক্রিয়া শুরু করতে পারে কিনা সে প্রশ্নে সংশয় জনমনে জিয়ে রয়েছে এখনও। ওই আইন প্রস্তাবটি পাশ করানোর উদ্যোগ প্রয়াস একদম ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন ল্যাম। তবে আইন প্রস্তাবটি প্রতিবাদ বিক্ষোভকারীদের দাবির প্রেক্ষিতে প্রত্যাহার করা হচ্ছে কিনা সে সম্পর্কে তিনি কিছু বলেননি। আইন প্রস্তাবটি এপ্রিল মাসে উত্থাপিত হবার পরপরই ব্যাপক বিস্তৃত পরিসরে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে যায়। আইন প্রস্তাবটির বিরোধীরা অপরাধী বলে যাদের সম্পর্কে সন্দেহ রয়েছে তাদেরকে হংকংয়ের আইনি প্রক্রিয়ার চেয়ে অনেকখানি ভিন্নতর আইনি প্রক্রিয়াধীন চীনের কাছে প্রত্যর্পণ করা হতে পারে ভেবে শঙ্কিত হয়ে ওঠেন। এ চিন্তাধারা ক্রমশই হংকংয়ের সমাজে ব্যাপক বিস্তৃতভাবে এবং সে সঙ্গে আন্তর্জাতিক ব্যবসায়ী গোষ্ঠী আর আইন পরিসরে গণতন্ত্রপন্থী দলগুলোর মধ্যেও চালিয়ে ওঠে। ৫০ সংখ্যার আফগান মিলে তালেবানদের সঙ্গে উচ্চ মার্গের বলে বিবেচিত একটি সম্মেলন শেষ করেছেন গতকাল সোমবার। সম্মেলন শেষে জারি করা যৌথ বয়ানে দেশটির গৃহযুদ্ধে হতাহতের সংখ্যাটি শূন্যে নামিয়ে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয় এবং সে একই সঙ্গে দোহায় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে নিষ্পত্তি অল্প হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। দেশটির ১৮ স্থায়ী সংঘাত খতম করতে সর্বদলীয় ভিত্তিতে নিষ্পত্তি আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে বলেও গুরুত্ব আরোপ করা হয়। সাপেক্ষে হতে হবে এবং আফগান জনগণের চাহিদা পূরণ করবে যেটা, সেটি সম্পন্ন করা কেবলমাত্র অন্তর্ভুক্তিমূলক সামুদায়িক আলাপ আলোচনার মধ্যে দিয়ে হতে পারে বলে বয়ানে উল্লেখ করা হয়েছে। সম্মেলনে আফগান সরকারের সদস্যবর্গ যোগ দিচ্ছেন বিধায় এটিকে ঐতিহাসিক একটি সংগঠন রূপে চিহ্নিত করা হয়। এর আগে তালেবানরা প্রত্যক্ষভাবে সরকারি কোনো প্রতিনিধির সঙ্গে কথাবার্তা যেতে অনীহা প্রদর্শন করে আসেন, বলেন তারা কাবুল প্রশাসনের কোনো বৈধতা নেই, আমেরিকানদের হাতের খেলার পুতুল তারা। জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে ইরান ২০১৫ পারমাণবিক রফায় বর্ণিত ইউরেনিয়াম পরিশীলন মাত্রা অতিক্রম করেছেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে সোমবার তাদের পরিদর্শকেরা নিশ্চিত করে জানিয়েছেন যে ওই চুক্তিতে বর্ণিত পরিশীলন মাত্রা ৩.৬৭% সীমা অতিক্রম করেছে ইরান। তেহরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির সামর্থ্য অর্জন করতে না পারে সে নিরিখে পরিশীলন সীমারেখা আরোপ এবং তারই বিনিময়ে ইরানের উপর আরোপিত বিধিনিষেধ প্রশমিত করা হবে, এই শর্ত ধরা হয়েছিল চুক্তিতে। এখন এই সোমবার ইরানের আণবিক শক্তি সংস্থা বলেছে তেহরান ইউরেনিয়াম পরিশীলন ৪.৫ মতো মাত্রায় উন্নীত করেছে। ইউরেনিয়াম পরিশীলন মাত্রা ৫% পারমাণবিক শক্তিচালিত বিদ্যুৎ কারখানার জন্য যথেষ্ট, তবে কিনা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য দরকার এরও অনেক বেশি পরিশীলন, তার জন্য দরকার ৯০% মাত্রার পরিশীলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ওই চুক্তি হতে বের করে নেন যুক্তরাষ্ট্রকে এবং ইরানের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করেন তিনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাইওয়ান যে আনুমানিক ২২০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম কিনতে চায় বলে অনুরোধ জানিয়েছিল সে অনুরোধ অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের প্রতিরক্ষা সহযোগিতা সংস্থা সোমবার এ বিক্রির কথা ঘোষণা করে। এর মধ্যে থাকছে 108টি M1A2T এব্রামস ট্যাঙ্ক, 250 স্টিঙ্গার শোল্ডার ফায়ার্ড বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং 1,500-এর বেশি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তরের প্রতিরক্ষা সহযোগিতা সংস্থা বলছে এ লেনদেনে ওই অঞ্চলের বুনিয়াদি সামরিক ভারসাম্যে কোনো রকম হেরফের হবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। 2018-19 অর্থবছরে বাংলাদেশের রফতানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে অর্থবছরের তুলনায় প্রায় 11% বেশি, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
বছরটিতে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি রপ্তানির লক্ষ্যমাত্রায় স্থির করেছিল $3,900 কোটি। ইপিবির হিসেব অনুযায়ী লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 4% বেশি। রপ্তানি আয়ের 84% বেশি এসেছে তৈরি পোশাক খাত থেকে। গত অর্থবছরে এ খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় 11.5% এবং মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে $3,413 কোটি। রপ্তানিকারকরা বলছেন, গত কয়েক বছরে বাংলাদেশে গার্মেন্টস কারখানাগুলোর নিরাপত্তায় বড় অগ্রগতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে এবং রপ্তানি আদেশ বেড়েছে। গত বছর অন্যান্য যে সকল পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে সেগুলোর মধ্যে রয়েছে কেমিক্যাল, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, বিশেষায়িত টেক্সটাইল, টেরি টাওয়েল এবং ফার্নিচার সামগ্রী। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
লাগাতার বর্ষণে দুর্ভোগ নেমেছে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনে। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জম হোসেন শাকিলের রিপোর্ট।
সপ্তাহব্যাপী প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নেমে এসেছে দুর্ভোগ। ক্যাম্পের দুর্বল অবকাঠামোগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে অন্তত 9 বার। বিভিন্ন স্থানে 13টি ভূমিদস্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে 2 জন রোহিঙ্গা শরণার্থীর। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়ুর প্রভাবে গত এক সপ্তাহে রোহিঙ্গা শিবিরে 1,000 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় 400+ বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্প জীবনে নতুন করে আশ্রয়হীন হয়ে পড়েছেন 2,000-এরও বেশি শরণার্থী। চলতি বর্ষা মৌসুম কিভাবে অতিক্রম করবেন, এ নিয়ে উৎকণ্ঠা রোহিঙ্গাদের মাঝে। এ পরিস্থিতিতে কিভাবে বর্ষা মৌসুম অতিক্রম করবেন, কিভাবেই বা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রোহিঙ্গা শরণার্থীরা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
সারা ভারত জুড়ে ব্যাংকের ঋণ খেলাপ, দুর্নীতি এবং অন্যান্য অপরাধ দমনে মঙ্গলবার বিরাট অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI, জানাচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
সারা ভারত জুড়ে ব্যাংকের ঋণ খেলাপ, দুর্নীতি ও অন্যান্য অপরাধ দমনে মঙ্গলবার বিরাট অভিযানে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। ওই সংস্থার এক অফিসার জানিয়েছেন, গোটা দেশে কলকাতা সহ নানান শহর, 19টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 110টি জায়গায় আজ তল্লাশি চালানো হয়েছে। দুর্নীতি, অস্ত্রের চোরাচালান ও অন্যান্য অপরাধে 30টি মামলাও করা হয়েছে। ভারতে সাম্প্রতিককালে একযোগে এত জায়গায় এত বড় মাপের অভিযান আর হয়নি। জুলাইয়ের শুরুতেই 1,139 কোটি টাকার ব্যাংক জালিয়াতির মামলায় CBI 13টি কোম্পানির অফিসে তল্লাশি চালায়। কয়েকজন ব্যাংক কর্তার বাড়িতেও গোয়েন্দারা হানা দেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সবশেষে রয়েছে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
ভারতীয় সেনা সম্পর্কিত গোপন তথ্য জানতে মরিয়া পাক গুপ্তচর সংস্থা ISI। এবার তাদের টার্গেটে ভারতীয় সেনার আধিকারিক ও তাদের পরিবার। বন্ধুর ছদ্মবেশে এবার সেনার অফিসার তাদের নিকটাত্মীয় ও পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে ISI। সেক্ষেত্রে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভার্চুয়াল ওয়ার্ল্ড বা সোশ্যাল মিডিয়াকে, বিশেষ করে হোয়াটসঅ্যাপকে। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, উক্ত মেসেজিং অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে ইতিমধ্যে সেনা আধিকারিকদের সতর্ক করা হয়েছে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে যেন বেশি কথাবার্তা না বলেন সেনা আধিকারিকরা এবং তাদের পরিবারের সদস্যরা। কোনো তথ্য আদান প্রদানের ক্ষেত্রেও যেন হোয়াটসঅ্যাপ ব্যবহার না করা হয়। ভারতের সমস্ত অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ প্রচার আপাতত এতটাই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে শিশু ধর্ষণ এবং ধর্ষণের পরে শিশু হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। শুধু মেয়ে শিশুই নয়, ছেলে শিশুও রয়েছে এর মধ্যে। এই পরিস্থিতিতে নজরদারি সংস্থাগুলো গভীরভাবে উদ্বিগ্ন। ঢাকা সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন।
সাম্প্রতিক সময়ে দেশে শিশু ধর্ষণ এবং শিশুদের উপরে যৌন নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে শুধু মেয়ে শিশুই নয়, ছেলে শিশুও রয়েছে। আর এই পরিস্থিতিতে শঙ্কিত সংশ্লিষ্ট সবাই। নজরদারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবছরের প্রথম ছ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত 399 জন শিশু ধর্ষণ এবং ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। এদের মধ্যে মেয়ে শিশু ছাড়াও ছেলে শিশুও রয়েছে। অথচ গত পুরো বছরে শিশু ধর্ষণের ঘটনা ঘটেছিল 356টি। তুলনামূলক হিসেব করে মানুষের জন্য ফাউন্ডেশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির হিসেব মতে, ধর্ষণ এবং ধর্ষণের পরে একজন ছেলে শিশু সহ 16 জন শিশু মারা গেছে 2019 প্রথম ছ মাসে, যা বিগত বছরগুলোর তুলনায় গভীরভাবে উদ্বেগজনক। কেন এমন পরিস্থিতি, সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী শাহনা হুদা। শিশু ধর্ষণের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
আমরা দেখেছি যে আমরা গত বছর মানে 2018 যে স্ট্যাটিস্টিক্সটা পেয়েছি, তাতে দেখেছি যে 356 জন শিশু পুরো বছরে ধর্ষণের শিকার হয়েছে। কিন্তু সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার যে এবছর এসে আমরা জানুয়ারি থেকে জুন মানে 6 মাসে দেখলাম 399টা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এটাকে আমরা বলতে পারি অতিমাত্রায় বিপজ্জনক, কারণ অলমোস্ট ডবল হয়ে গেছে। এবং মানে যদি আমরা পুরো বছরের হিসাবে দেখি এবং এই হারেই চলতে থাকে, তাহলে এটা কিন্তু বিপজ্জনক মাত্রাকেও ছাড়িয়ে যাবে, আমি তাই মনে করি। এবং আরেকটা জিনিস এখানে দেখার আছে যে আমরা যারা মনে করছি যে শুধু মেয়েরা মানে ধর্ষণের শিকার হচ্ছে তা না, এবার কিন্তু অনেকগুলো ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। কাজে ছেলে মেয়ে কেউই আসলে নিরাপদ না এই পরিস্থিতি থেকে।
অনেক শিশু মারাও গেছে এবং এই মৃত্যুর সংখ্যাটা অন্যান্য বছরের তুলনায় বেশি।
এটাও আপনার সাথে আমি একমত, কারণ আমাদের এতেও তাই এসেছে। এই 6 মাসে আমাদের দেখা যাচ্ছে 12 অথবা 14 জন এরকম মারা গেছে, আর গত বছর কিন্তু সারা বছরে 22 জনের মতো শিশু মারা গেছে ধর্ষণের শিকার হয়ে। তার মানে মানে সেটাও কিভাবে আশঙ্কাজনক ভাবে বাড়ছে।
আসলে এই পরিস্থিতিতে কেন আপনারা আপনাদের বিশ্লেষণে কি আসছে?
আমরা যেটা মনে করি যে আসলে দেখেন, আমাদের আইন তো আছে, আইনে আমাদের ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আছে, আমাদের যাবজ্জীবন কারাদণ্ড আছে, বিভিন্ন কিছু আছে। কিন্তু আইন থাকলে কি হবে, আপনি আইনের কোনো কার্যকর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। এবং কোনো না কোনো ভাবে দেখা যায় যে ধর্ষকদের ধরলেও ঠিক বিচারটা আমাদের চোখের সামনে আসছে না। এই বিচারটা না আসার কারণেই আমার ধারণা যে আমরা মনে করছি যে ধর্ষণের ইয়েটা এইভাবে বেড়ে গেছে যে কোনো বিচার আমি সবাই পার পেয়ে যাওয়ার একটা ছুতা খুঁজতে থাকে এবং তারা ছুতা পেয়েও যায় একভাবে। এটা একটা, আরেকটা তো আছে মাদক এবং পর্নোগ্রাফি। এটা এমন ব্যবহার বেড়েছে যে কিছু যৌন উত্তেজক মাদক যেটা ছেলে পেলেরা দেখছে, মানে এগুলো দেখছে, খাচ্ছে, খেয়ে তারা এই ধরনের অত্যন্ত বিকৃত কাজকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে।
সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে সরকারের দিক থেকে, কর্তৃপক্ষের দিক থেকে একটা উদ্যোগ আছে এই শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতন বন্ধ করার জন্য, আপনি কি বলবেন?
ইভেন গতকালকেও প্রধানমন্ত্রী তার প্রেস কনফারেন্সে এটার উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং বলেছেন ছেলেদেরও রদ তুলতে হবে, এবং সরকারের আইনমন্ত্রীও একটা কথা বলেছেন। কিন্তু যদি ওনার এই কথার সাথে আমরা একমত নই, তারপরেও আমরা বলবো যে নুসরাতের বিচারটা নিয়ে সরকার যথেষ্ট পরিমাণে এগিয়েছে এবং এটা নিয়ে কাজকর্ম হচ্ছে, সেটা ঠিকই, ধরা পড়েছে অপরাধী। কিন্তু তারপরেও কোথায় জানি একটা লোকজনের মধ্যে সন্দেহ আছে যে এরপরেও কি বিচার হবে, কারণ কোন বিচারই আসলে আমরা দেখি যে একটা পর্যায়ে গিয়ে পূর্ণাঙ্গ হয় না। এই ভয়েই সবাই বলতে থাকে যে এটা কি পূর্ণাঙ্গ হবে। দেখা যাক, আমরা এটাই আশাবাদী যে অন্তত পক্ষে কিছু যদি এর বিচার হয়, নুসরাত সহ অন্য আরো কয়েকটা সালমা সালকি এবং বাকি আরেকটা তরুণী ধর্ষিত হয়েছে কয়েকদিন আগেই, এগুলো যদি বিচার হয় অন্তত পক্ষে মানুষ জানবে যে আমাদের বিচার করছে।
নজরদারি সংস্থাগুলো সহ সংশ্লিষ্ট সবাই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন যে টানা বৃষ্টিতে দুর্ভোগ নেমে এসেছে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনে। বন্যা, ভূমিধস ও বসতবাড়ি ভেঙে নতুন করে আশ্রয়হীন হয়েছেন 2000-এর মতো রোহিঙ্গা, মৃত্যু হয়েছে 2 জনের। শুনুন কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের বিস্তারিত প্রতিবেদন।
সপ্তাহব্যাপী প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নেমে এসেছে দুর্ভোগ। ক্যাম্পের দুর্বল অবকাঠামোগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে অন্তত 9 বার। বিভিন্ন স্থানে 13টি ভূমিধসের ঘটনা ঘটেছে, মৃত্যু হয়েছে 2 জন রোহিঙ্গা শরণার্থীর। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়ুর প্রভাবে গত এক সপ্তাহে রোহিঙ্গা শিবিরে 1000 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যায় 400-এর অধিক বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্প জীবনে নতুন করে আশ্রয়হীন হয়ে পড়েছেন 2000-এরও বেশি শরণার্থী। চলতি বর্ষা মৌসুম কিভাবে অতিক্রম করবেন এ নিয়ে উৎকণ্ঠা রোহিঙ্গাদের মাঝে।
রোহিঙ্গাদের সমস্যা হলো বৃষ্টি পড়লে খান্দা মাই যেতে পারে, খান্দা মাই বাড়ির সমস্যা হইতে পারে, আর বাড়ির ভিতরে পানি ঢুকিতে পারে, এগুলোর সমস্যা, আর তেল পালের সমস্যা।
খান্দা টান্দা বা বাড়ির হিসাবে আর গরম গুঞ্জানি বার অনেক জ্বর বাতাসে বিজি হেরে
রোহিঙ্গা প্রকৃতির যেকোনো বৈরী আচরণে তারা একেবারেই অসহায়। রোহিঙ্গাদের নিরাপদে রাখতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে নানা উদ্যোগ নিয়েছেন। জাতিসংঘ নেতৃত্বাধীন ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ, সংক্ষেপে ISCG-র মুখপাত্র সৈকত বিশ্বাস বলেন,
প্রতিটি ক্যাম্পে ভলান্টিয়ার তৈরি করা হয়েছে, ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে যারা CIC-দের নেতৃত্বে কাজ করবে। বিভিন্ন ধরনের মেসেজ, দুর্যোগের মেসেজ, আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করা হয়েছে এবং সেটা পৌঁছানো যাবে কীভাবে মানুষের মধ্যে সেগুলোর প্রস্তুতি নেওয়া হয়েছে। যেরকম ভূমির ক্ষয়রোধ বা ভাঙন রোধ বা ল্যান্ডস্লাইড রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ক্যাম্পের ভেতরে।
শুধু বর্ষা নয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় ক্যাম্পে মহড়া করেছে সরকার। বিগত 2টি বর্ষার অভিজ্ঞতার উপর ভর করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরপরও বর্ষা মৌসুমকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন,
মনসুন আমাদের মোকাবেলা করতে হবে, যেহেতু গত 2 বছর খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, এবছরের জন্য আমাদের আসলে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে যেন যদি কোনো বড় সাইক্লোন, টর্নেডো এ ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে, সেটি একটি বড় চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এর মুখপাত্র জর্জ ম্যাকোলাইট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চলতি বর্ষার মাত্র অর্ধেক সময় অতিবাহিত হলেও ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ বিগত বছরকে ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে কিভাবে বর্ষা মৌসুম অতিক্রম করবেন, কিভাবেই বা নিজ দেশ মিয়ানমারে ফিরে যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রোহিঙ্গা শরণার্থীরা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশে বিগত সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক অনিয়মের অভিযোগ তুলেছে সুশাসনের জন্য নাগরিক সুজন সংগঠনটি। অভিযোগে সুষ্ঠু তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছে তারা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিগত সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক অনিয়মের অভিযোগ তুলে ধরেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, 103টি আসনের 213টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, 99 ভাগ ভোট পড়েছে 127টি কেন্দ্রে, 98 ভাগ ভোট পড়েছে 204টি কেন্দ্রে, 97 ভাগ ভোট পড়েছে 358টি কেন্দ্রে এবং 96 ভাগ ভোট পড়েছে 516টি কেন্দ্রে। 587টি কেন্দ্রে নৌকার প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী একটি ভোটও পাননি। 685টি কেন্দ্রে ঐক্যফ্রন্টের প্রার্থীরা 0 ভোট পেয়েছেন। এসব অভিযোগে সুষ্ঠু তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানানো হয়েছে। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে আরও বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে শুধু প্রশ্ন ওঠেনি, প্রাথমিক ফলাফলের সঙ্গে কেন্দ্রভিত্তিক ফলাফলেরও গরমিল রয়েছে।
অনেক রকম অসঙ্গতি, অনেক রকম অনিয়ম এবং কিছু ক্ষেত্রের ক্ষেত্রে জালিয়াতি। তো আমরা মনে করি যে এই যে অসঙ্গতিগুলো, এটা প্রমাণ করে যে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং এইসব অন্যায়ের সাথে যুক্ত ছিল। তাই আমরা মনে করি যে মহামান্য রাষ্ট্রপতি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।
ডক্টর মজুমদার বলেন, উত্থাপিত অভিযোগগুলো গুরুতর, শতভাগ ভোটের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়াটা জরুরি, না হলে আমাদের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের বড় রাজনৈতিক দল কংগ্রেস বর্তমানে একটি বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ নিয়ে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে এখন কথা বলছেন আহসানুল হক।
ধন্যবাদ। ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং সবচেয়ে প্রাচীনও বটে কংগ্রেস এই মুহূর্তে একটা অভূতপূর্ব অবস্থার মধ্যে পড়েছে। বিগত সাধারণ নির্বাচনে দলের যে ভরাডুবি তার দায় মাথায় নিয়ে রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন, ফলে গত মাস দেড়েক ধরে দলে কোনো নেতা নেই। এই বিষয়ে এখন কথা বলছি দীপঙ্কর চক্রবর্তীর সাথে। দীপঙ্কর দা, প্রথমেই জানতে চাই যে কংগ্রেসের তো একটা দীর্ঘ ইতিহাস আছে ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে, সে সম্পর্কে প্রথমে একটু বলবেন।
হ্যাঁ, বলাটা দরকার, কারণ অতীত না জানলে এখন বর্তমান পরিস্থিতিটা বুঝতে অসুবিধা হবে। আমরা অনেকেই জানি না যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যা ভারতীয় জাতীয়তাবাদী কংগ্রেস, সেটা গঠিত হয়েছিল 1885 সালে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্রিটিশ একজন রাজপুরুষের উদ্যোগে এই দলটি গঠিত হয়েছিল, তার নাম অ্যালান অক্টেভিয়ান হিউম। এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত এই অফিসারের মনে হয়েছিল যে ব্রিটিশ সরকারের সঙ্গে ভারতীয়দের যোগাযোগের মাধ্যম হিসেবে একটা মঞ্চ থাকা দরকার। সেই মঞ্চে কিছু শিক্ষিত মানুষ যারা ভারতের জনগণের কথা ব্রিটিশ সরকারকে বলতে পারবেন এবং ব্রিটিশ সরকারের কথা ভারতীয় জনগণের কাছে তারা বলে দিতে পারবেন, বুঝিয়ে বলতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন, সেই রকম একটা মঞ্চ থেকে এই ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম। তো সেটার প্রথম যে 1885 সালে সেটা পুনাতে করার কথা হয়েছিল, কিন্তু পুনাতে প্রবল বৃষ্টির ফলে সেটা স্থানান্তরিত হয় বোম্বেতে। সেইটা 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বেতে প্রথম অধিবেশন হয়, এবং তাতে উমেশচন্দ্র বনার্জি, উনি আবার বনার্জি লিখতেন, আসলে বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, উনি বনার্জি লিখতেন। তো সেই উমেশচন্দ্র বনার্জি কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন। সেই থেকে একটা গোড়া থেকেই কংগ্রেস ঠিক হয়ে গেছিল যে এটা একটা ধর্ম নিরপেক্ষ দল হবে। দলের প্রতিষ্ঠাতারা হিন্দু, মুসলিম, পারসি, খ্রিস্টান সকলকে নিয়ে চলতে চেয়েছিলেন। সেই একই উদ্দেশ্য নিয়ে এখনো চলছে, সেই একই মতাদর্শ নিয়ে কংগ্রেস কিন্তু এখনো চলছে। এটা হলো সংক্ষেপে ইতিহাসে, অনেক মানে বলতে গেলে তো বিশাল আছে, তবে এই হলো সংক্ষেপে ইতিহাস।
তো এই ঐতিহ্যবাহী দলের বর্তমান অবস্থা এমন হলো কেন?
আসলে এটা খুব অদ্ভুত ব্যাপার। স্বাধীনতার আগে কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন ভারত বিখ্যাত ব্যক্তিরা, তাদের নাম শুনলেই বুঝতে পারবে, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, যাদের বলা হতো লাল বাল পাল, এরা তিনজনই খুব নাম করা দেশপ্রেমিক ছিলেন এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কাজ করেছেন। আর ছিলেন তারপর ছিলেন মোহাম্মদ আলী জিন্না, যিনি পরে, খুব আশ্চর্য লাগছে হয়তো যে মোহাম্মদ আলী জিন্নার তো পরে মুসলিম করেছিলেন, কিন্তু প্রথমে তিনি কংগ্রেসেই ছিলেন, কংগ্রেসের একজন খুব উঁচু দরের নেতা ছিলেন, এবং তার বাগ্নী, তার শিক্ষা, তিনি তো ব্যারিস্টার ছিলেন, সবগুলো কিন্তু কংগ্রেসের খুব কাজে লেগেছে। পরে অবশ্য তিনি মুসলিম লীগ করে চলে যান। তারপর ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অ্যানি বেসান্ত, মতিলাল নেহরু, মহাত্মা গান্ধী তো ছিলেনই, তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, খান আব্দুল গফুর খান, মৌলানা আবুল কালাম আজাদ, শরৎচন্দ্র বসু, নেতাজির দাদা যিনি শরৎচন্দ্র বসু, এটা কত নাম করব, সব হুজ হু। এখন সেই সময়টাতে এদের নিয়ে এগিয়েছে কংগ্রেস পার্টি, সেটার ঐতিহ্য এরাই গড়ে তুলেছেন। এবং এদের যে মতাদর্শ সেই মতাদর্শ অনুযায়ী তখন পার্টি চলেছে। তার মধ্যে কি আর তখন বিভেদ ছিল না? বিভেদ ছিল, দলাদলি ছিল, মতানৈক্য ছিল, সব রকমই ছিল। কিন্তু তা সত্ত্বেও এদের একটা ভীষণ রকমের পার্সোনালিটি ছিল, ব্যক্তিত্ব ছিল। বিভিন্ন সময় আমি যে নাম করলাম, তারা সবাই যে এক সময়ে ছিলেন তা না, নানান সময় তারা কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন এবং কংগ্রেসের নেতা হিসেবে এদের নাম করাই যায়। তো এরা যখন চলে গেলেন, অর্থাৎ এটা হয়েছে পরের পরবর্তীকালে, স্বাধীনতা উত্তরকালে, স্বাধীনতার পর থেকে কংগ্রেসে নেতৃত্বের যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে জওহরলাল নেহরু এলেন প্রথম প্রধানমন্ত্রী হয়ে, এবং তিনি হলেন প্রথম সভাপতি কংগ্রেসেরও। তো এইটা হয়ে গেল, এটা মানে যদিও এক দল এক এক পদ এরকম একটা হওয়া, এক মানুষ এক পদ, কিন্তু সেটা মানা হয়নি। তো সেইটে একটা ব্যাপার আমার মনে হয় যে এই অবস্থায় এসে পৌঁছানোর জন্য।
একটা অভিযোগ ওঠে মাঝে মধ্যে, এবং এটা তো বাস্তবতা যে কংগ্রেস একটা পরিবারতন্ত্রে পরিণত হয়েছে, তো নেহরু গান্ধী পরিবারের বাইরে কেউ এই দলের নেতা হচ্ছেন না অনেক বছর ধরে, তো এইটা কি সংকটের জন্য দায়ী?
কিছুটা অবশ্যই দায়ী, অবশ্যই, তুমি ঠিক ধরেছ, একদম মানে ঠিক জায়গাটায় ধরেছ, এটা তো অবশ্যই দায়ী। সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে, যেটা আমি বলতে যাচ্ছিলাম যে জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী এবং ইন্দিরা গান্ধী তিনিও প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের সভাপতি, রাজীব গান্ধী পর্যন্ত এটা হয়েছে, রাজীব গান্ধী পর্যন্ত, আরো মাঝখানে আরো কিছু গেছে, মানে তালমাটাল গেছে, ইন্দিরা গান্ধী ওই জরুরি অবস্থার পর যখন চলে যান, তারপরে মানে বিদায় নেন ক্ষমতা থেকে, তারপরে অন্যরা এসছেন, কিন্তু কংগ্রেসের নেতৃত্বের দায়িত্ব কিন্তু ইন্দিরা গান্ধীর ওপরই যখন ছিল, এবং ইন্দিরা গান্ধী খুব সুকৌশলে পুরনো আদি কংগ্রেস যাদের বলা হতো, যারা পুরনো পন্থী, তাদের সরিয়ে একটা নব্য আধুনিক কংগ্রেস দলকে গড়ে তুলেছিলেন, যেটা ইন্দিরা কংগ্রেস বলে পরিচিত হয়েছিল, সেটাই এখন কংগ্রেস, আদি কংগ্রেস বলে এখন আর কিছু নেই। তো এই রাজীব গান্ধী পর্যন্ত কিন্তু একটা ব্যাপার দেখা গেছে যে কংগ্রেস একটা সুসংহত দল হিসেবে গড়ে চলেছে এবং বিপুল জয় পেয়েছে নির্বাচনের পর নির্বাচনে, প্রত্যেকটি নির্বাচনে প্রায়, কখনো যদি হারেও তারপরে আবার দ্বিগুণ শক্তি নিয়ে কংগ্রেস ফিরে এসেছে, ইন্দিরা গান্ধীর সময়ই বলছি, ইন্দিরা গান্ধীর সময় সেটা হয়েছে। এবং এই যে ব্যাপারটা, সেটার জন্যই কিন্তু এইটা রটেছে যে এটা নেহরু গান্ধী পরিবার, নেহরু বলতে জওহরলাল নেহরু থেকে, আর গান্ধী যদিও মহাত্মা গান্ধীকেই আমরা জানি, কিন্তু এই গান্ধী সেই গান্ধী নয়। মহাত্মা গান্ধী বহুকাল আগে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন, এই গান্ধী যেটা সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী, মানে ফিরোজ গান্ধীর স্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ইত্যাদি। তো এই ব্যাপারটা কিন্তু একটা সত্যিকারেরই একটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে মাঝখানে দুবার পিভি নরসিংহা রাও, রাজীব গান্ধীর পর পিভি নরসিংহা রাও প্রধানমন্ত্রীও হয়েছিলেন, কংগ্রেস দলের প্রধানও হয়েছিলেন, এবং তারপরে হয়েছিলেন সীতারাম কেচারি, তিনিও তিনি অবশ্য প্রধানমন্ত্রী হননি, তিনি শুধু দলীয় প্রধানই ছিলেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, তখন থেকেই কিন্তু দলের যে শক্তিটা সেটা কমতে শুরু করলো। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে আজকে যে যাকে পরিবারতন্ত্র পরিবারতন্ত্র বলা হচ্ছে, সেই পরিবারতন্ত্রের বাইরে থেকে কিন্তু একজন যোগ্য নেতাও উঠে আসেননি যিনি দলকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করতে পারেন। সুতরাং এটা তো অবশ্যই একটা খুব দুঃখের বিষয় এবং খুব চিন্তার বিষয়ও, এটা যে এই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসা যাচ্ছে না, অথচ পরিবারতন্ত্র
পরিস্থিতি
বদলের কথা তো ভাবা হচ্ছেই, কারণ রাহুল গান্ধী যেটা বলেছেন যে রাহুল গান্ধী চেয়েছেন যে আমি শুধুমাত্র দলের যে বিপর্যয়ের ভাগ নিয়ে আমি দায় নিয়ে আমি চলে যাচ্ছি শুধু তাই নয়, মানে এটা আর পরের ব্যাপারটা তিনি বলেননি, সেটা বলেছেন যে আমার পাশে আমি কাউকে পাইনি, আমি কখনো যখন আমি বিরোধী পক্ষকে আক্রমণ করেছি আমার পাশে কাউকে পাইনি। আমি পরিবারতন্ত্রের কথা বলা হচ্ছে, আমি চাই আমি পদত্যাগ করব, আমার মাকেও যেন পরবর্তী সভাপতি হিসেবে না ধরা হয় এবং আমার বোনকেও যেন না ধরা হয়। রাহুল গান্ধী কিন্তু এইটা করার চেষ্টা করছেন পরিবারতন্ত্র থেকে বেরোনোর জন্য, এবং প্রাচীনপন্থী যারা যারা ভীষণ বৃদ্ধ হয়ে গেছেন অথচ দলটাকে ক্ষমতাটাকে পদটাকে আঁকড়ে ধরে রাখতে চান, তাদের তিনি বহিষ্কার করতে চাইছেন। যদিও তিনি নিজে এখন সেটা করবেন না বলেই কথা রয়েছে যে পরবর্তীকালে যিনি এর কাণ্ডারি হবেন, যিনি দলের হাল ধরবেন, তিনি যাতে করেন, একমাত্র সেটা হলেই রাহুল গান্ধীর আশা যে দল এই সংকট থেকে বেরোতে পারবে, সেটা না হলে কিন্তু কোনো উপায় নেই।
নিশ্চয়ই, ধন্যবাদ। দেখা যাক কংগ্রেস আবার সংহত হতে পারে কিনা দল হিসেবে। দীপঙ্কর দা, আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ, ধন্যবাদ তোমাকেও।
সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা গ্রিন হাউস গ্যাস নির্গমন সীমাবদ্ধ করার লক্ষ্যে কার্বন সংরক্ষণের নতুন একটি পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে বিস্তারিত জানাচ্ছেন রোকেয়া হায়দার ও তাহিদুল ইসলাম।
আজকে আমরা কার্বন সংরক্ষণের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর এটা করা হচ্ছে সুইজারল্যান্ডের জনবহুল এলাকার কাছাকাছি পরিত্যক্ত একটি খনিতে।
বেশিরভাগ কার্বন সংরক্ষণ করা হয় অনাবাসিক এলাকায় এবং সমুদ্রের গভীরে, কিন্তু এই বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখার চেষ্টা করছেন যে লবণাক্ত পানি ও কার্বন মিশ্রণ পাম্প করে কাদামাটি এবং শিলার মধ্যে রাখলে তা থাকে কিনা। সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালবা জ্যাপন বলেন,
যদি এই শিলাটিতে কোনো ধরনের খুঁত থাকে তাহলে ওই খুঁতের মধ্যে দিয়ে কার্বন বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, আর সেটা আছে কিনা আমরা তারই উত্তর খোঁজার চেষ্টা করছি। পরীক্ষাটি সফল হলে মানুষ অতিরিক্ত কার্বন তাদের বাড়ির পিছনের উঠানের ভূগর্ভে সংরক্ষণ করে রাখতে পারবে এবং তা সস্তায় করা সম্ভব হবে। মন্টেরি প্রজেক্টের ক্রিস্টফ নুসেবম বললেন,
CO2 underground storage already exists, but in almost uninhabited areas such as offshore areas, deep down in the sea or in desert areas. What is new here is that if one day we want to stock CO2 in Switzerland, which is densely populated region,
উপকূলীয় অঞ্চল, গভীর সমুদ্র এবং মরু অঞ্চলের মতো অনাবাসিক এলাকাতে এর মধ্যে কার্বনের সংরক্ষণ রয়েছে, সেক্ষেত্রে এই পরীক্ষার নতুনত্ব হচ্ছে যদি আমরা কোনোদিন সুইজারল্যান্ডের কোনো ঘনবসতি এলাকায় কার্বনের সংরক্ষণ করতে চাই তাহলে এটা নিশ্চিত করা প্রয়োজন যে কার্বন ভূপৃষ্ঠে চলে আসবে না এবং তা খাবার পানির উৎসকে দূষিত করবে না। এটা এই গবেষণার অন্যতম একটি কারণ।
আর গ্রিন পিস সুইজারল্যান্ডের পরিবেশবাদী কর্মী ম্যাথায়াস শ্লেরিন বললেন, প্রকৌশলের মধ্যে দিয়ে কেবল সমস্যা থেকে বের হয়ে আসলেই হবে না, কার্বন নির্গমন কমানোর জন্য কাজ করতে হবে। তিনি বলেন,
Ce qui est inquiétant, en fait, ce n'est pas tant le développement de ces technologies.
What worries us is not only that these technologies are being developed, but to see that in the meantime, the necessary efforts needed to limit greenhouse gas emissions are not being made, and that should be done in parallel. We should massively reduce these emissions.
আমরা উদ্বিগ্ন এই জন্য যে কেবল এই ধরনের প্রযুক্তিগুলি উন্নত হচ্ছে, কিন্তু গ্রিনহাউস গ্যাস নির্গমন সীমাবদ্ধ করার প্রয়োজনীয় প্রচেষ্টাগুলো আমরা দেখতে পাচ্ছি না, যা সমান্তরালভাবে হওয়া উচিত। আমাদের নির্গমনকে ব্যাপকভাবে কমাতে হবে। তারপরও জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেল অনুসারে আমাদের এই প্রযুক্তিগুলি ব্যবহার করতে হবে এবং তা উন্নত করা প্রয়োজন, কিন্তু গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে আনার চেষ্টা করা উচিত।
কম্পিউটারের মডেলগুলি এমন পূর্বাভাস দিচ্ছে যে পরবর্তী শতাব্দীতে পৃথিবীর গড় তাপমাত্রা 1.8 ডিগ্রি থেকে 4.0 ডিগ্রি সেলসিয়াসে বেড়ে যেতে পারে এবং তার প্রভাব হবে ভয়াবহ। সেটাই এখন ভাবনার বিষয়।
এবার রয়েছে যুব সংবাদ। দক্ষিণ আফ্রিকার যুবক যুবতীরা 4 সিটের হালকা প্লেন সংযোজন করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এই প্লেনে চড়ে তারা পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে বেড়াতে সক্ষম। বিমান শিল্পের বিশেষজ্ঞরা তাকে অসাধারণ এক সাফল্য বলে উল্লেখ করেছেন। দক্ষিণ আফ্রিকা থেকে মরিস ডিক্লার্কের রিপোর্ট, শুনুন ইজাজ বিন হিউসনের কাছে।
17 বছর বয়সী মেগান ওয়ার্নারের ড্রাইভার্স লাইসেন্স নেই, তবে সে কিন্তু একজন পাইলট। মেগান ইউড্রিম গ্লোবাল অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। এই গ্রুপের 20 জন যুবক যুবতী সম্প্রতি হালকা ধরনের একটি বিমান সংযোজন করেছে। এ সপ্তাহে মেগান ও তার বন্ধুরা ওই বিমানে চড়ে কায়রো গিয়ে আবার ফিরে এসছে। মেগান ওয়ার্নার:
If you're a teenager and you already built a plane, you can say to yourself, well, I built a plane when I was a teenager.
তুমি যদি অল্প বয়সী প্লেন সংযোজন করে থাকো, তখন তুমি নিজেই বলবে, যুবক বয়সী তো আমি প্লেন বানিয়ে ফেলেছি, এরপর আর কি করা যায়। তারপর যুবক বয়সে আফ্রিকা মহাদেশে প্লেনে চড়ে ঘুরে বেড়ানো, পরিবর্তন ঘটানো, জনসাধারণ তোমাদের সফলতা দেখবে, তারা বলবে যে তোমরা যা হাসিল করেছো তা সত্যি উৎসাহব্যঞ্জক। অ্যাগনেস সেমেলা বিমানের ফিউজলাস অংশটি সংযোজন করেছে, যার তদারকিতে অবশ্যই ছিলেন অভিজ্ঞ কয়েকজন প্রকৌশলী। অ্যাগনেস সেমেলা:
I know for a fact that my team did their best, their absolute best, and I'm very confident that
ami nischito je amar doler sodoshyora tader sarbathok diyeche jar karone ei plane e chore amra Cairo jete ebong fitteo parbo. Suchana uraner shomoy South Africa-r jubok doler sodoshyora prothombar plane tike urte dekheche. Doler opor ek sodoshyo Lesoko Negeashen bolen:
Seeing that now it's no longer like about adult people engaging in this industry, but
biman nirman shilpe ekhon boyoshko obhiggora shudhu sompritto non, jubokorao e dhoroner project e safol hoyeche. Ami nischito jara boimanik hote chan ba biman nirman shilpe ashte chan, tader ei prokolpo onuprranito korbe. Meganer pitamata dujoni aviation er shonge kaj korchen, tai aviation e tar etota jhok ashchorjer kono bishoy noy. মেগানের বাবা দেস ওয়ার্নার বলেন,
The plan is crazy enough. It doesn't need to be that crazy that my daughter must fly across Africa by herself. So I thought, no, I'll go and check that she's okay. Because I've got a bit more experience than what she has. And I'm there just to support them to make the right decisions.
সত্যি উদ্ভব এই চিন্তাধারা, এতটাই উদ্ভব যে আমার মেয়েকে অবশ্যই আফ্রিকার পুরোটা উড়ে বেড়াতে হবে, তাই আমাকে দেখতে হবে সবকিছু ঠিক আছে কিনা। আমি ওর চাইতে কিছুটা বেশি অভিজ্ঞতা রাখি, তাই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য সহায়তা দিতে পারব। নিরাপত্তার কারণে দুজন অভিজ্ঞ পাইলট একই ধরনের দ্বিতীয় একটি প্লেনে দক্ষিণ আফ্রিকা থেকে কায়রো উড্ডিনে এবং ফিরে আসতে প্রথম প্লেনটিকে অনুসরণ করবে। ইউড্রিম গ্লোবাল প্রকল্পের পরিচালক বলেন,
Obviously fatigue plays a big role that we need to manage with the students so that we can make sure that they are always awake, that they are always sharp to be able to make the right decision.
নিশ্চিতভাবে ক্লান্তি হবে বড় একটি বাধা। আমাদের নিশ্চিত হতে হবে যে উড্ডিনে তারা সজাগ থাকবে, জেগে থাকবে, তাদের সঠিক সিদ্ধান্ত নেবার চতুরতা থাকতে হবে। সীমাহীন কর্মসূচি তারা আর কখনই নেয়নি। ইউড্রিম গ্লোবাল টিম যাত্রা শুরু করে ফিরে আসা অবধি 12,000 কিলোমিটার পথ পাড়ি দেবে, যদিও তাদেরকে 11টি দেশে যাত্রাবিরতি করতে হবে। পথ পাড়ি দেওয়ার সময় অন্যান্য যুবক যুবতীদের তারা সঙ্গে নিয়ে যাবে, যাতে করে বিমান উড়ানের বৃহত্তর লক্ষ্যে পৌঁছাতে তারা আরও অনুপ্রাণিত হয়।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার অনুষ্ঠান নিউজ ওয়ার্ডস শুরু হচ্ছে, এবং এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
আমি সাবরিনা চৌধুরী।
আর আমি আনিসা আহমেদ। আমাদের শ্রোতা দর্শকদের মধ্যে অনেকেই হয়তো এরই মধ্যে জেনেছেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা সেই সব ইংরেজি শব্দ নিয়ে আলোচনা করে থাকি যেই শব্দগুলো সাধারণত সংবাদ মাধ্যমে এবং বিশেষত আমেরিকার সংবাদ মাধ্যমে উচ্চারিত হয়, লেখা হয়, বলা হয়, ব্যবহার করা হয়। এবং সেই জন্যই অনুষ্ঠানটি যেমন সকলের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়, তেমনি বিশেষ করে যারা সংবাদ মাধ্যমের সঙ্গে সংযুক্ত রয়েছেন, পাঠক হিসেবে কিংবা পরিবেশক হিসেবে, তাঁদের জন্যও এই অনুষ্ঠানটি আশা করছি খুব আগ্রহ উদ্দীপক হবে।
আজ তাহলে আমরা সংবাদ জগতের কোন শব্দটির দিকে নজর দেব?
আজকের শব্দ হচ্ছে প্রেসিডেন্সিয়াল।
আচ্ছা, এই শব্দটা শুনে মনে হচ্ছে প্রেসিডেন্ট বিষয়ক কিছু হবে।
হ্যাঁ, তুমি অনেকটাই ঠিক বলেছ, তবে এখন শোনা যাক বিস্তারিত।
When the George W. Bush Presidential Library opened in Texas, all of the living U.S. presidents, past and present, gathered for the ceremony.
One of the things that the Presidential Library's opening demonstrates in many ways is an end to the administration. This is really the last thing that he's going to do as president of this administration, of this group of people.
Sabrina, বুঝতে পারছো এখানে ঠিক কি বলা হচ্ছে?
হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে বলা হচ্ছে যে যখন জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি টেক্সাসে উদ্বোধন করা হলো, যুক্তরাষ্ট্রের সবকজন জীবিত প্রেসিডেন্ট, অতীত এবং বর্তমান, সবাই ওই অনুষ্ঠানটিতে সমবেত হয়েছিল।
হ্যাঁ, তোমার অনুবাদটা ঠিক হয়েছে। শুধু বাক্যটা যদি একটু আরেকটু সাজিয়ে বলা যায়, তাহলে এভাবেও বলতে পারো যে যুক্তরাষ্ট্রের অতীত ও বর্তমান সবকজন জীবিত প্রেসিডেন্ট টেক্সাসে জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আসলে বাক্যটা যদি এভাবে আমি গুছিয়ে বলতাম তাহলে আরো ভালোভাবে বোঝা যেত। তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল শব্দটির কি কোনো বাংলা আছে?
আসলে সত্যি বলতে কি সাবরিনা, প্রেসিডেন্সিয়াল শব্দটির ওইভাবে ঠিক বাংলা নেই, এক শব্দে কোনো বাংলা নেই। তবে যেমনটি আমরা একটু আগেই বলছিলাম যে প্রেসিডেন্ট সংক্রান্ত বা প্রেসিডেন্ট বিষয়ক বা প্রেসিডেন্টের কোনো ব্যাপার, এরকম বিবিধ অর্থে এই প্রেসিডেন্সিয়াল শব্দটি ব্যবহার করা হয়। শোনা যাক তাহলে প্রেসিডেন্সিয়াল শব্দটির সংজ্ঞা।
The word presidential means having to do with a president. Presidential libraries hold the official papers from a president's administration.
Presidential elections are when voters choose a president, often a nation's top public official.
ওই যে আপনি বলছিলেন যে প্রেসিডেন্সিয়াল শব্দটির অর্থ হচ্ছে অনেকটা প্রেসিডেন্ট বিষয়ক বা প্রেসিডেন্ট সংক্রান্ত।
হ্যাঁ, এখানে আরো বলছে যে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে প্রেসিডেন্টের প্রশাসনের সরকারি নথিপত্র রাখা হয়। আর সাবরিনা, প্রেসিডেন্সিয়াল ইলেকশন?
ও হ্যাঁ, এটা তো বেশ সহজ। প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছে যে যখন কোনো দেশের ভোটাররা সে দেশের জন্য একজনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে থাকে।
হ্যাঁ, ঠিক বলেছ। আর তার সহজ মানেটা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন মানে প্রেসিডেন্ট নির্বাচন। আর প্রেসিডেন্ট তো সাধারণ অর্থে একটি দেশের সরকারি কর্মকর্তাই হন, সর্বশীর্ষ সরকারি কর্মকর্তা বলা যায়।
তো এই বিষয়গুলো তো আমার কাছে পরিষ্কার হলো, কিন্তু ওই যে কিছুক্ষণ আগে বলা হয়েছিল যে জর্জ ডব্লিউ বুশের লাইব্রেরির কথা বলছিল সেখানে ওরা, তো তখন তার পরপরই কিন্তু এক বেশ দীর্ঘ বাক্য বলা হয়েছে সেখানে, তো সেটা আমার কাছে, সেই বাক্যটি আমার কাছে একটু কঠিনই লেগেছে।
আচ্ছা, তাহলে শোনা যাক তুমি সম্ভবত এই বাক্যটার কথা বলছো।
One of the things that the Presidential Library's opening demonstrates in many ways is an end to the administration. This is really the last thing that he's going to do as president of this administration, of this group of people.
হ্যাঁ, ঠিক এই বাক্যটির কথাই আমি বলছিলাম।
সাবরিনা, এখানে বলছে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি বা পাঠাগারের এই যে উদ্বোধন, তাতে একটা জিনিস বোঝানো হয় যে ওই প্রশাসনটি মানে ওই প্রেসিডেন্টের আমল শেষ হচ্ছে। আর এই প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনটাই হচ্ছে শেষ কাজ যা তিনি প্রেসিডেন্ট হিসেবে করতে যাচ্ছেন।
এখানে একটি শব্দ আছে অ্যাডমিনিস্ট্রেশন, এর অর্থ কি প্রশাসন?
হ্যাঁ, সুনির্দিষ্ট অর্থ হচ্ছে আসলে প্রশাসন। তবে একটা জিনিস মনে রাখা দরকার যে যুক্তরাষ্ট্র সরকার এই শব্দটির বিকল্প হিসেবে প্রশাসন শব্দটিও ব্যবহার করা হয়।
হ্যাঁ, কারণ আমি শুনেছি, আমরা বলতে শুনেছি যে ট্রাম্প সরকারকে অনেক সময় আমরা ট্রাম্প প্রশাসনও বলে থাকি।
হ্যাঁ, ঠিক বলেছে সাবরিনা। সাধারণত এখানে অর্থাৎ এই যুক্তরাষ্ট্রে সরকারের পরিবর্তে আমরা প্রশাসন শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু সাবরিনা, তুমি প্রেসিডেন্সিয়াল এই শব্দ ব্যবহারের তাৎপর্য এখন বুঝতে পেরেছো তো?
এখন বুঝতে পেরেছি।
তাহলে এ কথা মনে রেখেই আমাদের এই আয়োজনের এখানেই ইতি টানতে হচ্ছে। আর যাবার আগে যথারীতি সবাইকে জানিয়ে দিই যে আমাদের এই ইংরেজি শেখার আসর, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকেও।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
নিউজ ওয়ার্ডসের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে প্রথমে রয়েছে ক্রিকেট। আমরা জানি যে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল যেটি আজকে চলছে কিন্তু বৃষ্টির কারণে বিঘ্নিত হয়েছে, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যেকার খেলা। এটি ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড মাঠে চলছিল এবং সেই খেলায় যতক্ষণ পর্যন্ত খেলা হয়েছে 46 ওভার প্রায় হয়েছিল খেলা। টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমেছিল এবং তারা সর্বমোট 211 রান করে 46 ওভার এক বলে 211 রান 5 উইকেটের বিনিময়ে। উদ্বোধনী ব্যাটসম্যান যথাক্রমে গপ্তিল এবং নিকোলস 1 এবং 28 রান করেন। 67 রান করেছেন উইলিয়ামসন, টেলর করেছেন 67, এছাড়া বাকিরা তেমন ভালো রান করতে পারেননি। 5 উইকেট 211 রান 46 ওভারে। 50 ওভার যদি খেলা হতো, বৃষ্টি যদি বিঘ্ন না ঘটাতো, তাহলেও 250 রান পার হতো কিনা সন্দেহ নিউজিল্যান্ড। এবং ভারতের বোলারদের মধ্যে আমরা দেখলাম যে আজকে 5 বোলারের প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন। বুমরা 8 ওভার বল করেছেন, মাত্র 25 রান দিয়েছেন, 8 ওভার 25 রান। পান্ডিয়া 10 ওভারে 55 রান দিয়েছেন, জাদেজা 10 ওভারে 34 রান দিয়েছেন, চাহাল একটু বেশি রান দিয়েছেন, 10 ওভারে 63 রান দিয়েছেন, আর কুমার দিয়েছেন 8 ওভার এক বল করেছেন 30 রান দিয়েছেন, তিনিও খুব কম রান দিয়েছেন। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন নূর রবিন ভাই। রবিন ভাই কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি রবিন ভাই। আজকে তো সেমিফাইনালের জন্য সবাই অপেক্ষা করেছিল যে একটা ভালো একটা খেলা দেখা যাবে। প্রথমত নিউজিল্যান্ড বেশি রান করতে পারেনি, তার উপরে বৃষ্টি, সব মিলে তো বেগতিক অবস্থা। আপনি খেলা দেখেছেন, কি মনে হয়েছে?
মনে হচ্ছে যে আমাদের আপনার নিউজিল্যান্ডের ব্যাটিং সাইডটা যেরকম সবসময় রিলাই করে আসছিলাম যে গাপ্তিল ভালো খেলবে, কিন্তু ভালো খেলেনি। আজকে পর্যন্ত মোটে 1 রান করেছে এবং অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে সবসময় আমরা যেটা দেখে থাকি, ভালো হোক মন্দ হোক, সেখানে কিন্তু কেন উইলিয়ামসন সবসময় ভালো খেলে থাকে, তাও আজকে খেলেছেন 67 রান করেছেন। এবং তার সাথে দি ভেরি ওল্ড ভেটারান প্লেয়ার, সেও খুব ভালো খেলেছে। আমি যতদূর দেখেছিলাম তখন নট আউট ছিল, আর পরের দিকে গ্র্যান্ড হোমও ছিল, জানি না সে পরে আউট হয়েছে কিনা। কিন্তু সবথেকে আমার খুব একটু স্ট্র্যাটেজিক্যালি এত ভালো লেগেছে দেখে যেভাবে আপনার ইন্ডিয়ান বোলাররা যেভাবে অ্যাটাক করেছে, মানে সত্যি প্রশংসনীয়। ওই জোরে সোরে বোলিং না করে ওরা স্লো বলের যেভাবে কৌশলটা রপ্ত করেছে সে সত্যি দেখার মতন। একেবারে সাংঘাতিক জোরে এসে বোলিং করার থেকে মাঝে মাঝে একটা বাউন্সার দিয়ে একেবারে স্লো বাউন্সার দিয়ে কাবু করেছে, এতে মিস টাইম হয়েছে অনেক। তার ফলে কিন্তু চাহাল পরের দিকে রান দেওয়ার সব কারণে কিন্তু তার রানটা বেশি হয়ে গেছে, কিন্তু চাহাল ওয়াজ এ ভেরি ডিসাইসিভ ফ্যাক্টর। কেননা কেন উইলিয়ামসন যে এত শক্ত ব্যাটসম্যান, স্ট্রিট অ্যাঙ্কার রোল প্লে করে থাকে, সেই কিন্তু আউট হয়ে গেল চাহালে বোলিং এ। আর এখানে কিন্তু আমাদের যে সব সময় যে দেখে থাকি যে ইন্ডিয়ান ক্যাপ্টেন বিরাট কোহলি যে একটা তার যে থিঙ্কিং ক্যাপ্টেন সেটা আবার প্রতিফলন ঘটেছে, সেটা বারবার দেখছি। সে কিন্তু এই এই ধরনের বোলিং স্ট্র্যাটেজি সত্যি কনফিউজিং ফর এনি ব্যাটসম্যান, যে কোনো ভালো টিম বলেন মানে উইক টিম বলেন, এই কনফিউজিং এই স্ট্র্যাটেজিটা সত্যি কাজে দিয়েছে, যার ফলে জানি না উইকেটের অবস্থা কি, কিন্তু মনে হচ্ছে যে আপনার ভারত যখন ব্যাটিং করবে, ইন্ডিয়া যখন ব্যাটিং করবে, তখন মনে হবে যে এইসব পিচ কন্ডিশনে ভারত ডেফিনেটলি অনেক ভালো করবে। আর মনে হচ্ছে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে ইন্ডিয়ার জন্য কি টার্গেট সেট করা হবে তা জানি না, বুঝতে পারছি না। এখনো মোটের সাত ওভার রয়ে গেছে কিংবা ছয় ওভার রয়ে গেছে, তাতে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে কত রান তাদের টার্গেট থাকবে, কিন্তু মনে হচ্ছে না এটা কোনো দুরূহ কাজ ইন্ডিয়ার জন্য।
নিশ্চয়ই এবারের বিশ্বকাপে অনেক ভালো ভালো ম্যাচ হয়েছে, অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে, কিন্তু সেমিফাইনাল যদি আজকে নিউজিল্যান্ড ভালো বোলিং না করে এবং ভারত যদি সহজেই নিউজিল্যান্ডকে টপকে যায়, তাহলে সেমিফাইনাল খুব একটা জমলো না এরকম একটা ব্যাপার থেকে যাবে, একটা অনুভূতি থেকে যাবে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, এমনও তো হতে পারে, ক্রিকেট নিয়ে তো কিছু বলা যায় না, যে হয়তো নিউজিল্যান্ডও হয়তো ভারতকে কম রানে গুটিয়ে ফেলতে পারে, দেখা যাক সেটা কি হয়। আর ওদিকে আমরা জানি যে বাংলাদেশ দল দেশে ফিরে যাওয়ার পর অধিনায়ক মাশরাফি তিনি বলেছেন যে তিনি সব দায়িত্ব নিচ্ছেন দলের ব্যর্থতার এবং দলের সবাই অত্যন্ত হতাশ তাদের ফলাফলে তিনি বলেছেন, কিন্তু এরপর পরই ঘোষণা এসেছে যে প্রধান কোচ স্টিভ রোডস, 56 বছর বয়সী ইংলিশ কোচ স্টিভ রোডস, তার সাথে যে কন্ট্রাক্ট বা চুক্তি ছিল সেটি আর নবায়ন করা হচ্ছে না। বিসিবির গণমাধ্যম কমিটির প্রধান জালাল ইউনুস তিনি বলেছেন যে জুলাইয়ের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে কোচ হিসেবে কে যাবেন সেটা বিসিবি সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায়। তো স্টিভ রোডসের যে এই বিদায়ের সময়, সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাই বাংলাদেশ দলের জন্য তার অবদান কতটা বলে আপনি মনে করেন?
স্টিভ রোডসের সম্বন্ধে অনেক কথা শুনেছি যে সে নাকি আপনার নট ডিসাইসিভ কোচ, মানে যেভাবে একটা কোচ একটা টিমকে একেবারে কন্ট্রোল করে, একটা ডিসিশন দিয়ে থাকে কিংবা সেটাকে ফলো করার একটা উপদেশ দিয়ে থাকে, সেই ধরনের নাকি কোচ ছিলেন না, যার ফলে আমরা জল্পনা কল্পনা অনেক কথা শুনছিলাম। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপের সময় যখন তারা ইংল্যান্ডে ছিল, তো এই অমত অবস্থায় মনে হয় যখন রেজাল্ট খারাপ হয়েছে তাদের তো একটা আপনার একটা স্ট্র্যাটেজি তো থাকবে যে না তাকে এইটা একটা স্কেপ বোর্ড বানানো যায়। আমি বলছি না যে একেবারে চলন্ত ইয়ে হিসাবে স্কেপ বোর্ড স্টিভ রোডসই হবে, তারপরে তো অনেক কথা থেকে যায় যে আমরা সময় সময় শুনে আসছি কোর্টনি ওয়াল্স এরকম ভালো বোলার, কিন্তু সে ভালো কোচ না, তো সেখানে তো অনেক ঘাটতি তো আমাদের রয়ে গেছে। কিন্তু তারপরে কিন্তু আমি সময় সময় যেটা বলে আসি আসান সাহেব, এগুলো কিন্তু স্ট্র্যাটেজির ব্যাপার। আমরা যখন খেলতাম কি মনে হয় জানেন, সে তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভরা ছিল এক্স ক্রিকেটার, তারাই কিন্তু ডিসিশন নিত, তারাই কিন্তু অজ্ঞ ছিল, জানতো তার মধ্যে কি আছে। এখন আমাদের বোর্ড মেম্বার যদি না জানে, এখন যদি যেরকম চাহাল দেখেন, চাহালকে নিয়েছে কুলদীপকে নিয়ে, আপনার ইয়ে আপনার রশিদকে নিয়েছে মঈন আলীকে নিয়ে, তারপর অন্যান্য লেগ স্পিন রাইট রিস্ট স্পিনারকে নিয়েছে
অনেক ধন্যবাদ রবিন ভাই, আমাদের আজকে সময় আর হাতে নেই, এবং আমরা এটাও জানি যে স্টিভ রোডস এর পাশাপাশি কোর্টনি ওয়ালশের চুক্তির মেয়াদও বাড়ানো হচ্ছে না। তো দেখা যাক সেমিফাইনালে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে কি হয়। সেটা দেখার অপেক্ষায় রইলাম, এবং বৃহস্পতিবার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার খেলার মধ্যে কি হয়। এই ছিল খেলার খবর।
এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
অনেকগুলো সপ্তাহ পার হয়ে এখন বেশ কয়েক সপ্তাহের ক্ষুব্ধ মারকুটে সড়ক প্রতিবাদ বিক্ষোভের পর হংকংয়ের নেত্রী ক্যারি ল্যাম বলছেন এখন যে আইনটিতে বিচারার্থে চীনের মূল ভূখণ্ডে প্রত্যর্পণের বিধান করা হয়েছিল সে আইনটি এখন খতম। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এহেন সিদ্ধান্তের কথা ঘোষণা করে সংকট কবলিত ক্যারি ল্যাম স্বীকার করেন যে সরকারের আন্তরিকতা নিয়ে বা সরকার বিধান পরিষদে আবার ওই প্রক্রিয়া শুরু করতে পারে কি না সে প্রশ্নের সংশয় জনমনে জিয়ে রয়েছে এখনও। আইন প্রস্তাবটি পাশ করানোর উদ্যোগ প্রয়াস একদম ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন ল্যাম। তবে আইন প্রস্তাবটি প্রতিবাদ বিক্ষোভকারীদের দাবির প্রেক্ষিতে প্রত্যাহার করা হচ্ছে কিনা সে সম্পর্কে তিনি কিছু বলেননি। পঞ্চাশোর্ধ্ব সংখ্যার আফগান মিলে তালেবানদের সঙ্গে উচ্চ মার্গের বলে বিবেচিত একটি সম্মেলন শেষ করেছেন গতকাল সোমবার। সম্মেলন শেষে জারি করা যৌথ বয়ানে দেশটির গৃহযুদ্ধে হতাহতের সংখ্যাটি শূন্যে নামিয়ে আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয় এবং একই সঙ্গে দোহায় তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে নিষ্পত্তি আলোচনা চলছে এখন তাতে অস্থিবাচক একটা ফলাফল পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে ইরান 2015 পারমাণবিক রফায় বর্ণিত ইউরেনিয়াম পরিশীলন মাত্রা অতিক্রম করেছেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে সোমবার তাদের পরিদর্শকেরা নিশ্চিত করে জানিয়েছেন চুক্তিতে বর্ণিত পরিশীলন মাত্রা 3.67% সীমা অতিক্রম করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ওই চুক্তি হতে বের করে নেন যুক্তরাষ্ট্রকে এবং ইরানের ওপর কড়া বিধিনিষেধ আরোপ করেন তিনি। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর তাইওয়ান যে আনুমানিক $220 কোটি সামরিক সরঞ্জাম কিনতে চায় বলে অনুরোধ জানিয়েছিল সে অনুরোধ অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতরের প্রতিরক্ষা সহযোগিতা সংস্থা সোমবার এ বিক্রির কথা ঘোষণা করে। এ বিক্রির মধ্যে থাকবে 108টি M1A2T এব্রামস ট্যাঙ্ক, 250 স্টিঙ্গার শোল্ডার ফায়ার্ড বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং 1,500 বেশি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তরের প্রতিরক্ষা সহযোগিতা সংস্থা বলছে যে এ লেনদেনে ওই অঞ্চলের বুনিয়াদি সামরিক ভারসাম্যে কোনো রকমের কোনো হেরফের হবে না। জুলাইয়ের 11 তারিখে হোয়াইট হাউসে সামাজিক মাধ্যমের খবরাখবর কিভাবে বের করা উচিত, বের হওয়া উচিত, সেসব কিভাবে পরিবেশন করা বাঞ্ছনীয় তা নিয়ে যে বৈঠক হতে চলেছে তাতে টুইটার এবং ফেসবুক আমন্ত্রিত হয়নি। জুলাইয়ের 11 তারিখে ওই শীর্ষ বৈঠক হবে, এটা ছাড়া আর বেশি কিছু খবরাখবরে উল্লেখ করা হয়নি বা খবরাখবর থেকে তা জানা যায়নি। ব্যাপক বিস্তৃত আলোচনা সমালোচনার মধ্যে এ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে এটুকুই যা জানা গিয়েছে। বিশ্ব সংবাদ আপাতত এখানেই।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সঞ্জনা ফিরোজ। আমাদের ফেসবুক সম্প্রচারে তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমাদের প্রকৌশলী ছিলেন সৌগাং চাং। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।
This program has come to you from the Voice of America, Washington.